ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাওহিদুল ইসলাম। ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা এবং ভারতে রাত 11:30। তাহলে শুরু করি আজকের অনুষ্ঠান। প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেইন হিউসেন। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা প্রধান মঙ্গলবার জানান, আফগানিস্তানে তালিবানদের সাম্প্রতিক দ্রুত আঞ্চলিক সাফল্যের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র পরিচালিত বিদেশি সেনাদের প্রত্যাহার সম্পর্কিত কতিপয় যন্ত্রণাদায়ক সমস্যা। প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে সকল আমেরিকানদের 20 বছরের অভাবনীয় সামরিক সম্পৃক্ততার পর ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। 1 মে তারিখে শুরু হওয়া সামরিক প্রত্যাহার প্রায় সমাপ্ত হয়েছে এবং আগস্টের শেষ নাগাদ তাদের প্রত্যাহার পুরোপুরি সম্পন্ন হবে। প্রত্যাহার কর্মসূচি শুরু হওয়ার পর সরকারি বাহিনী অত্যন্ত কার্যকর যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সহায়তা না পাওয়ায় তালিবানরা 400-এর অধিক শহর দখল করে নেয় এবং আফগান সেনারা হয় পিছু হটে যায় বা দলগতভাবে আত্মসমর্পণ করে। আফগান জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা হামদুল্লাহ মুহিব বলেছেন, আফগান বিমান বাহিনী পশ্চাদমুখী হলে এবং তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় আমাদের বেশ কিছু জটিলতা দেখা দেয়। শুক্রবার অনেককে বিস্মিত করে যুক্তরাষ্ট্র বাগরাম বিমান ঘাঁটি থেকে রাত্রিকালীন প্রত্যাহারের ঘোষণা দেয় যাতে আফগানদের মধ্যে অনিশ্চয়তা এবং বিশৃঙ্খলা শুরু হয়। কাবুলের 60 কিলোমিটার উত্তরে অবস্থিত এই বিমান ঘাঁটিটি তালিবান এবং আলকায়দাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে বিশেষ ভূমিকা রেখেছে। বাংলাদেশের নারায়ণগঞ্জের অদূরে রূপগঞ্জে একটি খাদ্য তৈরির কারখানায় আগুন ধরে গেলে কমপক্ষে 52 জন প্রাণ হারিয়েছেন। সেখানকার জরুরি বিভাগ শুক্রবার জানায়, কারখানার অন্যান্য শ্রমিক তাদের জীবন রক্ষার জন্য উপরতলা থেকে লাফিয়ে পড়ে। এই আগুনে প্রায় 30 জন আহত হয়েছেন এবং এই খাদ্য কারখানার বাইরে শত শত উদ্বিগ্ন লোক অপেক্ষা করেছেন আটকে পড়া আত্মীয় স্বজনদের জন্য। শিল্পক্ষেত্রে এবং অ্যাপার্টমেন্ট ভবনে বারবার এ ধরনের দুর্যোগের কারণে বাংলাদেশে সুরক্ষা রেকর্ড নষ্ট হচ্ছে। 2013 সালে নতালা ভবন রানা প্লাজা ধসে পড়ায় 1100-এরও বেশি লোক নিহত হয়েছিলেন এবং তখন থেকেই দেশটি নিরাপদ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা বলে আসছে। তবে সমালোচকরা বলছেন, নিরাপত্তার মান এখনও রক্ষা করা হয়নি। এই সর্বসাম্প্রতিক অগ্নিকাণ্ডটি ঘটে বৃহস্পতিবার ঢাকার অদূরে শিল্পনগরী রূপগঞ্জের একটি খাদ্য ও পানীয় তৈরির কারখানায়। প্রায় 24 ঘন্টা পরেও সেখানে আগুনের লেলিহান শিখা দেখা যায়। দমকল বাহিনীর মুখপাত্র দেবাশিস বর্ধন জানান, শ্রমিকেরা ছাদে উঠতে পারেনি কারণ ছাদের দরজা তালাবন্ধ ছিল। তারা নিচেও নামতে পারেননি কারণ নিচের তালা একই কারণে আগুনে আচ্ছন্ন ছিল। পুলিশের পরিদর্শক শেখ কবিরুল ইসলাম বলেন, জরুরি বিভাগ 5ম এবং 6ষ্ঠ তলায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। তিনি বার্তা সংস্থা এপি কে জানান, আগুন নিয়ন্ত্রণে আসলে আমরা ভেতরে গিয়ে সন্ধান এবং উদ্ধার কাজ করতে পারব, তখন বলতে পারব হতাহতের সঠিক সংখ্যা। তেহরানে আফগানিস্তান প্রতিনিধি দল ও কাবুল সরকারের মধ্যে 2 দিনের আলোচনার পর আফগান ও তালিবান প্রতিনিধিরা শান্তির প্রতি অগ্রগতি ও আরো আলোচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জরিফ বৃহস্পতিবার শেষ হওয়া আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেন। টুইটার বার্তায় মিস্টার জরিফ বলেন, বিদেশি সেনারা আফগানিস্তান থেকে চলে গেলে আফগানিস্তানের সকল রাজনৈতিক দলের জন্য পরবর্তী প্রজন্মের শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কোন বাধা থাকবে না। তালিবানদের মুখপাত্র মোহাম্মদ নাঈম 6 দফা বিবৃতি দিয়ে জানান, দুটি পক্ষই সম্মত হয়েছে যে অব্যাহত যুদ্ধ দেশের জন্য বিপদজনক এবং সকল পক্ষকে এর শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে। প্রতিনিধিরা এছাড়াও অসামরিক লক্ষ্যবস্তু যেমন বাসস্থল, স্কুল ও মসজিদে হামলার নিন্দা জানান। তারা অত্যন্ত দৃঢ়ভাবে সরকারি স্থাপনা ধ্বংসের নিন্দা জানিয়ে বলেন যে দোষীদের শাস্তি দিতে হবে। দুটি পক্ষ ঘোষণা করে যে তারা অন্যান্য বিষয়ে আলোচনার জন্য আরও একটি আলোচনায় বসবে, যেখানে যুদ্ধ থেকে চিরস্থায়ী শান্তিতে ফিরে যাওয়ার হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে এবং ইসলাম ভিত্তিক ব্যবস্থা গ্রহণ ও তা বাস্তবায়নের বিষয় নিয়েও আলোচনা করা হবে। তবে পরবর্তী আলোচনার সময়, স্থান বা তারিখ সম্পর্কে এখনই কিছু জানা যায়নি।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
করোনার আক্রমণ বাড়ছে প্রতিদিন বাংলাদেশে, রেকর্ড সংখ্যক মৃত্যু হচ্ছে প্রতিদিন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর বিস্তারিত প্রতিবেদন।
স্বস্তি নেই কোথাও, বিরতিহীনভাবে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে, 212 জন মারা গেছেন এই সময়ে, এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু। সংক্রমণও কম নয়, 11,324 জন সংক্রমিত হয়েছেন। দেশে জারি রয়েছে কঠোর লকডাউন, হাসপাতালগুলোতে জায়গা নেই, রোগী আসছে প্রতি মুহূর্তে, কেউ আসছেন অ্যাম্বুলেন্সে করে, আবার অনেকেই আসছেন ভ্যান গাড়ি বা ইজি বাইকে। জেলা উপজেলা হাসপাতালের চিত্র প্রায় একই, একদিকে বেড সংকট, অন্যদিকে অক্সিজেনের অভাব, কোথাও কোথাও আবার চিকিৎসক কম। বিপুল সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যসেবায় কিছুটা বিঘ্ন ঘটেছে। 8,283 জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনার সঙ্গে লড়াই করছেন। ঢাকার সিভিল সার্জন ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান এক চিঠিতে হাসপাতালগুলোকে করোনা রোগীদের তথ্য গণমাধ্যমে না দেওয়ার নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনীয় টিকার যোগান নেই, সরকার নানাভাবে চেষ্টা করছে সংগ্রহের। যারা গত 2 সপ্তাহে সংক্রমিত হয়েছেন তাদের নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত 1 জুলাই একদিনে নতুন করে 8,302 জনের শরীরে এই ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। গত 9 দিনে 87,285 জন সংক্রমিত হয়েছেন। কীভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেই নানা মত। কেউ কেউ কার্ফিউ কিংবা 144 ধারা জারির পরামর্শ দিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার রুবেদ আমিন গণমাধ্যমকে বলেছেন, কার্ফিউ বা 144 ধারা জারি করা ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। তার মতে দেশে লকডাউন চলছে কিন্তু মানুষ শুনছেন না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জমায়েত, এভাবে চলতে থাকলে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এই ধারণার সঙ্গে একমত নন বিশেষজ্ঞদের কেউ কেউ। তারা বলছেন 2.5 কোটি খেটে খাওয়া মানুষকে খাবার না দিয়ে কার্ফিউ দেওয়া হলে পরিস্থিতি ভয়াবহ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এম এম আবদুল্লাহ মনে করেন এটা কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হবে না। ধরে নেওয়া যাক কার্ফিউ জারি করা হলো, তখন যদি কেউ আক্রান্ত হয় কীভাবে সে হাসপাতালে যাবে? মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিশেষ সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। মিশর ও সুদানের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের কাছে ইথিওপিয়ার সঙ্গে নীল নদীর উপরে মেগাড্যাম সম্পর্কিত বিরোধ নিষ্পত্তিতে সহায়তা কামনা করেছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামি শুকরি বলেন, আমরা শান্তিপূর্ণ, সৌহার্দ্যময় এবং আলোচনাভিত্তিক সমাধান খুঁজে পেতে এবং এ ব্যাপারে নিষ্পত্তিতে না আসার কঠিন পরিণতি এড়াতে এখানে এসেছি। আমাদের আশা থাকবে যে নিরাপত্তা পরিষদ সকল পক্ষ যেন কার্যকরী আলোচনায় সম্পৃক্ত হতে পারে তা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করেন, যা আমাদেরকে আমাদের যৌথ স্বার্থ রক্ষায় একটি চুক্তি সম্পাদনে সহায়তা করবে। সোমবার আদিস আবাবা মেগাড্যামের দ্বিতীয় ভরাট কর্মসূচি ঘোষণা দেবার পর উত্তেজনা বাড়তে শুরু করে। নীল নদীর শরিক দুটি দেশ মিশর ও সুদান এই ভরাট কাজের বিরোধিতা করে জানায় যে এই ড্যাম কি করে ভরাট হবে বা পরিচালনা করা হবে সে ব্যাপারে আইনগত চুক্তি থাকতে হবে। সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আল মাহদি বলেন, নিরাপত্তা পরিষদের নিরাপত্তা ভুল বার্তা দিতে পারে, তাহলে মনে হতে পারে যে এই একতরফা ভরাট কর্মসূচিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন রয়েছে। ইথিওপিয়া সরকার 2011 সালে নীল নদীর উপর GRD বা গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম নির্মাণ শুরু করে। নীল নদীর উপরে নির্মিত পানি বিদ্যুৎ প্রকল্প প্রায় সম্পূর্ণ হয়েছে এবং আদিস আবাবা জানিয়েছে যে এই বিদ্যুৎ প্রকল্প 6,50,00,000 ইথিওপীয় জনগণের কাছে বিদ্যুৎ পৌঁছাবে, যা থেকে এখনও তারা বঞ্চিত। এবং ফাইজার প্রতিষ্ঠান জানিয়েছে যে তারা তৃতীয় টিকার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে অনুমোদন চাইবে। সংস্থাটি জানায় তৃতীয় একটি টিকা নাটকীয়ভাবে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম এবং হয়তোবা সাম্প্রতিক সময়ের ভয়াবহ ভেরিয়েন্টের বিরুদ্ধেও তা সফল হতে পারে। বিভিন্ন দেশের গবেষণায় প্রমাণিত হয়েছে যে অত্যন্ত দ্রুত বর্ধনশীল ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে COVID-19 জন্য ব্যবহৃত ভ্যাকসিন দৃঢ় প্রতিরোধ করতে সক্ষম। তবে শরীরে যে অ্যান্টিবডি সৃষ্টি হয় তা স্বাভাবিকভাবেই ম্রিয়মাণ হতে থাকে। তাই ফাইজার সংস্থা জানায় আগাম তথ্যে প্রমাণিত হয়েছে যে তৃতীয় একটি ডোজ মানুষের প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দিতে সক্ষম। আর এই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনছিলেন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবার অন্য পরিবেশনা। যেমনটি আপনারা হয়তো বিশ্ব সংবাদেই শুনেছেন, হাইতির প্রেসিডেন্ট জুভেনেল ময়েসকে হত্যার পর এখন সেখানে ব্যাপক ধরপাকড় চলছে এবং এর প্রধান লক্ষ্যই হচ্ছে বিদেশিরা। তবে গোটা অবস্থাটা এখনও রহস্যজনক। এ নিয়ে আটলান্টা থেকে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী আনিস আহমেদ।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, হাইতির প্রেসিডেন্ট জুভেনেল ময়েসের হত্যাকাণ্ডের পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়?
ধন্যবাদ। প্রেসিডেন্ট জুভেনেল ময়েসের মৃত্যুর কি কারণ এই বিষয়টি কিন্তু এখনো জানা যায়নি। বিষয়টা অত্যন্ত রহস্যাবৃত এখনো। আমরা দেখেছি যে হাইতিতে প্রেসিডেন্ট বিরোধী ব্যাপক বিক্ষোভ হচ্ছিল এবং অর্থনৈতিক সংকটের মধ্যে হাইতি দীর্ঘদিন ধরে নিমজ্জিত এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ রয়েছিল। সুতরাং এবং ঠিক এ সমস্ত ক্ষোভকে ধরে কারা হত্যা করেছে এবং এটি হচ্ছে অত্যন্ত রহস্যাবৃত। যদিও কিছু বিদেশি নাগরিককে সেখানে গ্রেফতার করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে সরকার বিদেশিদের দিকে ইঙ্গিত করছেন, কিন্তু এখন পর্যন্ত কোন মহল থেকে এটি স্পষ্ট করা সম্ভব হয়নি কারা তাকে হত্যা করলো। প্রেসিডেন্টের প্যালেসের মতো একটু সুরক্ষিত জায়গায় প্রবেশ করে, সুতরাং এটি জানতে হয়তো আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
আপনি ঠিকই বলেছেন, প্রেসিডেন্ট জুভেনেল ময়েসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এবং প্রায়শই তার বিরুদ্ধে আমরা বিক্ষোভের খবর পেয়েছি। গত ফেব্রুয়ারিতে বিশাল বিক্ষোভ হয়েছিল। তাহলে কি এমনটা মনে করা যেতে পারে যে একদল অসন্তুষ্ট লোক এই অপকীর্তি চালিয়েছিল?
এটা মনে করা হয়তো যেতে পারে। ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছি যে প্রেসিডেন্ট আপনার বেশ কিছু লোককে গ্রেফতার করেছিলেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি কুয়ের ষড়যন্ত্র হচ্ছে, তাকে তাকে অভ্যুত্থানের মাধ্যমে, বিশেষ করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করবার একটা প্রক্রিয়া চলছে। এই বিষয়গুলি কিন্তু প্রেসিডেন্ট বেশ কয়েকবারই বলেছেন এবং বেশ কয়েকজনকে উনি গ্রেফতারও করেছেন। এবং আমরা যেটা দেখেছি যে আপনার হাইতি কর্তৃপক্ষ দুজন হাইতি অরিজিন মার্কিন নাগরিক এবং 15 জন বা 20 জনের মতো কলম্বিয়ান নাগরিককে গ্রেফতার করেছে এবং 3-4 জন বিদেশি নাগরিককে হত্যা করেছে। অর্থাৎ হত্যা প্রক্রিয়ার মধ্যে কেমন যেন একটা বিষয় রয়েছে যে, কিন্তু একটা জিনিস স্পষ্ট যে দেশের মধ্যেই একটি গ্রুপ চাচ্ছিল বা চেষ্টা করছিল প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করবার। এবং কোন কোন ব্যক্তি ইঙ্গিত করছেন যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন ক্লড জোসেফ, উনি কিন্তু প্রেসিডেন্ট হত্যাকাণ্ডে ঘোষণাটি দিয়েছেন।
আপনি একটু আগেই বললেন যে ওরা দাবি করছে যে বিদেশিরা এটার সঙ্গে সম্পৃক্ত, যাদের মধ্যে 26 জন কলম্বিয়ার লোক ছিল বলছে এবং 2 জন ছিল হাইতির আমেরিকান নাগরিক। তো এই বিদেশিদের বা স্বার্থ কি থাকতে পারে?
এখন স্পষ্ট নয় যে ঠিক বিদেশিদের কি স্বার্থ থাকতে পারে নাকি হাইতির সরকার যে জনগণের দৃষ্টিটাকে ভিন্ন দিকে প্রভাবিত করবার জন্য। অনেকে যেটা বলছে যে আসলে তারা চাচ্ছে যে বিদেশিদের দিকে আঙ্গুলি নির্দেশ করে যে হাইতির যে অভ্যন্তর যে সমস্যাগুলো বা যার এর সঙ্গে যুক্ত তারা আসলে এখান থেকে নিজেদেরকে স্কেপ করতে চাচ্ছে। সুতরাং এ ধরনের একটা বিষয় রয়েছে। সুতরাং নানা ধরনের কনস্পিরেসি থিওরি এখানে আপনার প্রচার হচ্ছে, পুরো বিষয়গুলো এখন পর্যন্ত কারোর কাছে পরিষ্কার নয়।
অবশ্যই পুরো বিষয়টি অস্পষ্ট এবং অনেকটা রহস্যের আবরণে ঢাকা রয়েছে। হাইতি বারবার সমস্যার সম্মুখীন হয়েছে, তার অর্থনৈতিক সমস্যা মারাত্মক, সেখানে প্রাকৃতিক দুর্যোগের সমস্যাও ঘটেছে অতীতে ব্যাপকভাবে, এবং গণতন্ত্র যেটা বেশ একটু মানে সুঠাম নয় সেই অর্থে। তো এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে হাইতিতে গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি ধারণা?
হাইতির গণতন্ত্রের ভবিষ্যৎ এই মুহূর্তে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। কারণ যেটা হয়েছে যে হাইতিতে একটা মারাত্মক সাংবিধানিক সংকট চলছে। সাংবিধানিক সংকটটা হচ্ছে এইভাবে যে হাইতির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট মারা গেলে প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সময়ে রাষ্ট্রপতি হবে, কিন্তু প্রধান বিচারপতি গত মাসে আপনার কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, ফলে সেখানে একটা শূন্যতা তৈরি হয়েছে। দ্বিতীয় সমস্যা তৈরি হয়েছে, হাইতির যে বর্তমান প্রধানমন্ত্রী তাকে প্রেসিডেন্ট বরখাস্ত করেছিলেন এবং এরিয়েল হেনরিকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন এই সপ্তাহে, এরকম একটা বিষয় ছিল। সুতরাং বর্তমানে এরিয়েল হেনরি দাবি করছেন তিনি হচ্ছেন হাইতির প্রধানমন্ত্রী, অপরদিকে যে ক্লড জোসেফ তিনিও দাবি করছেন যে আমি হাইতির প্রধানমন্ত্রী। সুতরাং এখানে একটি সংকট তৈরি হয়েছে। এর পাশাপাশি যে সংকটটি তৈরি হয়েছে সেটা হচ্ছে হাইতির যে আপনার পার্লামেন্টের যে নিম্নকক্ষ, সেই নিম্নকক্ষ কিন্তু এক বছর আগের থেকে আপনার সেই নিম্নকক্ষের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। সুতরাং সেখানে কোনো কার্যকরী সংসদ সেখানে নেই। গত এক বছর ধরে প্রেসিডেন্ট ডিক্রির মাধ্যমে দেশ শাসন করছিলেন। সুতরাং তার থেকেও কিন্তু একটি সংকট তৈরি হয়েছে। সুতরাং হাইতির আপনার লেজিটিমেট অথরিটিকে এই একটি প্রশ্ন দেখা দিয়েছে। সুতরাং সমস্ত কিছু মিলে আপনি যেটা বললেন যে হাইতি কিন্তু পৃথিবীর অন্যতম দরিদ্র একটি দেশ, সেখানে নানা রকম প্রাকৃতিক দুর্যোগে তারা মোকাবেলা করেছে। 2010 সালে আমরা দেখেছি ভূমিকম্প, পরবর্তীতে কলেরা মহামারী, বর্তমানে কোভিড আপনার একটা সংক্রমণ চলছে দেশের মধ্যে, এবং এর পাশাপাশি ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট। সুতরাং সমস্ত কিছু মিলে হাইতি একটি গৃহযুদ্ধের দিকে হাইতি যাচ্ছে বলে অনেকে মনে করছেন। তো সমস্ত কিছু মিলে হাইতির গণতন্ত্রের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন তো বটেই, বরং দেশটি আরেকটি গৃহযুদ্ধের মুখোমুখি হবে কিনা এই আশঙ্কা সবাই করছে।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ।
কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
প্রকৃতির ক্ষতি করলে প্রকৃতি তার প্রতিশোধ নেবে, এটা নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিলেন পশ্চিমবঙ্গে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষ উমাশঙ্কর মণ্ডল, এখন যাকে জঙ্গলের বন্ধু ম্যানগ্রোভ ম্যান হিসেবে সবাই জানে। ভূগোলের শিক্ষক, মুর্শিদাবাদের জঙ্গিপুরে একটি হাইস্কুলে পড়ান, কিন্তু মন পড়ে থাকে পশ্চিমবঙ্গের সুন্দরবনে একটা গ্রামে যেখানে তার জন্মকর্ম। কলকাতা থেকে 1.5 কিলোমিটার দূরে সুন্দরবনের সাতজেলিয়া দ্বীপ, সেখানকার চরঘেরি গ্রামেই মানুষের বসতি শেষ, তারপর নদী, জঙ্গল, বাঘের ডেরা পেরোলে বাংলাদেশের সুন্দরবন শুরু। ওই চরঘেরিতেই উমাশঙ্করের ভিটে বাড়ি। পড়াশুনো করে স্কুলে পড়ানোর কাজ পেলেন, নিজের দেশগায়ের মাটি ছেড়ে অনেক দূরে চলে গেলেন, তবে তার মধ্যেই ভূগোলের জ্ঞান তার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। তিনি বুঝেছেন প্রকৃতিকে বাঁচালে মানুষ বাঁচবে। কিন্তু সুন্দরবনের জীবন পাল্টায় না, একের পর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়ে সব তছনছ করে দেয়। কিছু লোক মারা যায়, কিছু লোক জীবিকা হারায়, কিছুদিন ত্রাণের জন্য হাহাকার ওঠে, তারপর জেগে সেই সুন্দরবনের মানুষ ধরে নেয় এই তাদের ভাগ্য। এরই মধ্যে এলো প্রবল ঘূর্ণিঝড় আয়লা, স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী সামুদ্রিক ঘূর্ণিঝড়। সেটা ছিল 2009 সাল। উমাশঙ্কর মণ্ডলের কথায়, তখন আমি গ্রামে, আয়লার প্রকোপে নদীর জলে 6-7 ফুট উঁচু ঢেউ উঠছে, হঠাৎ দেখি একজনের বাড়ির ওপর জলের ঢেউ আছড়ে পড়ল আর বাড়িটাকে জমি থেকে যেন তুলে নিয়ে চলে গেল। কিন্তু দেখলাম আশপাশে যেখানে ম্যানগ্রোভ ছিল ঝড় আটকেছে। সেদিন ঠিক করলাম ম্যানগ্রোভ লাগাতেই হবে। উমাশঙ্কর নিজের উদ্যোগে ম্যানগ্রোভের চারা রোপণ শুরু করলেন, সঙ্গে স্ত্রী পুণ্যতি। স্কুল থাকলে মুর্শিদাবাদে আর ছুটি পেলেই সুন্দরবনে। এর মধ্যে কিছু লোককে বুঝিয়ে গাছের চারা পোতার কাছে লাগানো গেল। মহিলাই বেশি, কিন্তু অভাবী মানুষগুলোকে তাদের পরিশ্রমের বিনিময়ে কিছু যদি দেওয়া যেত। উমাশঙ্কর সাহায্য চাইলেন তার বন্ধুদের কাছে, সহকর্মীদের কাছে, সোশ্যাল মিডিয়ায়, এবং অভূতপূর্ব সাড়া পেলেন। এইভাবে ওর স্বেচ্ছাসেবী সংস্থা দাঁড়িয়ে গেল। উমাশঙ্কর জানালেন 2009 থেকে এ পর্যন্ত 12 বছরে 6.5 লক্ষ ম্যানগ্রোভ লাগিয়েছেন তারা। প্রথম দিকের ম্যানগ্রোভগুলো এখন অনেকটাই বড় হয়েছে, ঝড়ের মহড়া নেওয়ার ক্ষমতা হয়েছে, কিন্তু আরও দরকার। ইদানিং গাছের চারা লাগাতে গ্রামের লোকজন আসছেন, বিশেষ করে মেয়েরা। তাদের পরিশ্রমের বিনিময়ে নগদ টাকা নয়, কাউকে শাড়ি, কাউকে মশারি, অন্যান্য জামাকাপড় কিংবা স্যানিটারি ন্যাপকিন দেওয়া হচ্ছে। ঝড়ের পরে খাবার দাবারও বিলি করা হচ্ছে, সবই ওই শুভানুদ্যায়ীদের দানের টাকা থেকে। এইসব কাজের সুফলও পাওয়া যাচ্ছে। উমাশঙ্কর জানালেন সাতজেলিয়া দ্বীপের যেসব জায়গায় গাছপালা নষ্ট হয়ে যাওয়ায় পশু পাখি, ছোট ছোট প্রাণীরা অন্তর্হিত হয়েছিল, নতুন করে ম্যানগ্রোভের বন সঞ্চার হওয়ায় তারা আবার ফিরে এসেছে।
2009 সাল এর যখন আয়লা হয়, সেই আয়লার পরবর্তী সময়ে আমি দেখেছিলাম চরঘিরি চরে রাজ কাঁকড়া, মানে যাকে হর্ষ ক্র্যাব বলা হয়, মার্সকিপ, ডগ ফেস্ট, ওয়াটার স্নেক, তারপরে বিভিন্ন ধরনের যে পাখি, সে পাখিগুলো কিন্তু ছিল না, হয়তো বাসভূমিটা নষ্ট হয়ে যাওয়ার জন্য। পরবর্তীকালে যখন আমরা গাছ লাগানো শুরু করি এবং ছোট ছোট শ্বাসমূল হওয়া শুরু হয়, তখন দেখি আবার এই রাজকাঁকড়াগুলো ফিরে আসে। বর্তমানে প্রচুর পরিমাণে এখানে রাজকাঁকড়া রয়েছে, মার্স কিপার, রেড ফিডলার, ব্লু ফিডলার, ইয়েলো ফিডলার, সি অ্যানিমন, স্ক্লোইড, এগুলো সবগুলোই এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তেমনি দেখা যাচ্ছে পাখিরাও কিন্তু এখন প্রচুর পরিমাণে পাখি কিন্তু এই জঙ্গলে এসে হাজির হয়েছে। স্বাভাবিকভাবেই ইকোসিস্টেম রিস্টোরটা কিন্তু এখানে কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালিভাবে তৈরি করতে পেরেছি।
উমাশঙ্কর মণ্ডল বললেন, আগামী 26 জুলাই ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস, ওই দিন জনাপঞ্চাশেক স্বেচ্ছাসেবী নিয়ে ওরা সুন্দরবন যাবেন। সাতজেলিয়া আর গোসাবা দ্বীপে সেদিন 10,000 ম্যানগ্রোভের চারা লাগানোর ইচ্ছে। মূলত বাইন গাছ, কাদা মাটিতে লাগাতে সুবিধা, বাড়েও তাড়াতাড়ি। এখন তো আপনার পরিচয় ম্যানগ্রোভ ম্যান হিসেবে, শুনে একটু লাজুক স্বরে উমাশঙ্কর মণ্ডল বললেন, এই নামটাকে আমি আমার সেবা কাজের স্বীকৃতি হিসেবে দেখি। স্বেচ্ছাসেবকদের বুকে যেমন ব্যাজ আঁকা থাকে, এও তেমনি কাজে সুবিধে হয়, ভালোও লাগে। খুশির হাসি হাসলেন ম্যানগ্রোভ ম্যান। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ম্যারিল্যান্ডের সিলভার স্প্রিং এর এই বনাঞ্চলটি লিসার স্ল্যান্ডার নামের এক ধরনের উদ্ভিদে ভরে গেছে, যদিও এই উদ্ভিদটি যুক্তরাষ্ট্রের দেশজ কোনো উদ্ভিদ নয়।
This is a plant that's I believe it comes from Asia.
আমি বিশ্বাস করি এটি এমন একটি উদ্ভিদ যা এশিয়া থেকে এসেছে এবং তা এই দেশে শোভা বর্ধনের জন্য আনা হয়েছিল। এটি একটি সুন্দর উদ্ভিদ, তবে এটি আমাদের ক্ষতি করছে। 10 বছর আগেও আমরা এটি দেখিনি। এই যে দেখেন, এটি একটি দেশজ উদ্ভিদ এবং আমাদের বসন্তের সৌন্দর্য। এই ফুলটি আমাদের উন্মুক্ত এলাকা এবং বনাঞ্চলে লেসার সিলেন্ডাইন আসার আগে ব্যাপকভাবে জন্মাতো। এখন লেসার সিলেন্ডাইনে ভরে গেছে। এটা একটা সমস্যা, কারণ এই উদ্ভিদটি আমাদের দেশজ উদ্ভিদের সঙ্গে প্রতিযোগিতা করছে।
প্রচুর পাখি এবং পোকামাকড় সুরক্ষা ও খাবার সহ সবকিছুর জন্যই দেশ উদ্ভিদের উপর নির্ভরশীল। কিছু অঞ্চলে এখন অনেক ধরনের পাখি আর দেখাই যাচ্ছে না। পোকামাকড় মাটির নিচে চলে যাচ্ছে, কারণ তারা প্রজনন ও খাবার সহ যেসব উদ্ভিদের উপর নির্ভরশীল তারা পাচ্ছে না। অনেকগুলো অঞ্চলে দুধের মতো রস বিশিষ্ট গুল্ম না থাকায় রাজা প্রজাপতি বংশ বৃদ্ধি করতে পারছে না।
Another bad one is bush honeysuckle.
অন্য একটি খারাপ গুল্ম হলো হানিসাকল। আমরা যদি দেশীয় উদ্ভিদ এবং প্রাণী জগৎ সংরক্ষণ করতে চাই, তবে আমাদের নিশ্চিত করতে হবে যে এই গাছগুলো নিয়ন্ত্রণে রয়েছে। আমরা একটি হানিসাকল গাছের মূল উপড়ে ফেলেছি, কিন্তু ওই গাছ আরো রয়েছে। তবে গাছটিকে শেকড় সহ একবার বের করে আনলে তা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। এই গাছটি সম্ভবত 1900 বা 1800 শতকের শুরুর দিকে শোভা বর্ধনের জন্য যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল। এটির ক্ষতি করতে পারে এমন কোনো রোগ বা পোকা মাকড় নেই, সুতরাং এটি অবাধে বেড়েছে।
জীব বৈচিত্র্যকে এসব ক্ষতি থেকে রক্ষা করার জন্য জিম অ্যান্ডারসন চাকরি থেকে অবসর নেওয়ার পর উইড ওয়ারিয়র বা আগাছা যোদ্ধা হিসেবে কাজ শুরু করেন, এবং এখন তিনি আগাছা যোদ্ধাদের তত্ত্বাবধায়ক।
দেশজ উদ্ভিদের জন্য ক্ষতিকর যেসব উদ্ভিদ তা থেকে আমরা মুক্তি পাচ্ছি না, তবে আমরা যা করতে পারি তা হলো ওই সব উদ্ভিদ কেটে তাদের কিছুটা পেছনে ফেলে দেশজ উদ্ভিদকে ফিরে আসার সুযোগ করে দিতে পারি।
ম্যারিল্যান্ডে উইড ওয়ারিয়র প্রোগ্রাম বা আগাছা যোদ্ধা কর্মসূচি শুরু করেছিলেন পার্কের প্রধান পরিবেশবিদ ক্যারল বার্গম্যান। তিনি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিয়ে ক্ষতিকর উদ্ভিদ সরিয়ে ফেলার জন্য বনাঞ্চলে পাঠাতেন।
আমি ঠিক জানি না কত হাজার প্রশিক্ষিত আগাছা যোদ্ধা রয়েছে। আজ সকালে আমরা 2 জন আগাছা যোদ্ধা পেয়েছি যারা প্রকৃতপক্ষে তত্ত্বাবধায়ক। পরবর্তীতে তারা গ্রুপগুলো নিয়ে বনাঞ্চলে কাজ করবে। তারা উভয়ই খুব অভিজ্ঞ আগাছা যোদ্ধা, বহু বছর ধরে কর্মসূচিটির সঙ্গে রয়েছেন।
ওইসব আগাছা যোদ্ধারা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলছিলেন, জীব বৈচিত্র্যের প্রয়োজনে তারা এই উদ্যোগের সঙ্গে সংযুক্ত হলেও তারা মূলত মানবতার কল্যাণে কাজ করছেন।
আমরা এই এলাকায় শীতকালের প্রায় 5-6 মাস ধরে কাজ করছি। আপনি 10-20 বছর বেশি সময় ধরে অন্য দেশের আগাছাগুলো দেখতে পেয়েছেন, তাই আপনি যদি কয়েক মাসের কাজের দিকে তাকান তাহলে সত্যি হতাশ হবেন, কারণ তা এত বেশি।
মানুষ এমন ভাবে সাহায্য করার চেষ্টা করে যাতে তারা বলতে পারে যে কাজটি সম্পন্ন হয়েছে। তারা মনে করে যে ছোট ছোট উপায়ে তারা কিছু অবদান রাখতে পারে এবং অন্যদেরকে সাহায্য করার জন্য উৎসাহিত করতে পারে।
দেখে মনে হচ্ছে কিছু মানুষ বনে হাঁটতে গিয়ে তা যে কেবল সবুজ তাতেই তারা খুশি। তারা বনাঞ্চলকে ভালোভাবে লক্ষ্য করেনি। আমাদের জীবনের সব ক্ষেত্রে এটিই সমস্যা, আমরা মনোযোগ দিচ্ছি না, সুতরাং অবশেষে তা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। পরিবেশগত ভারসাম্যহীনতাই মানুষের জন্য সব ধরনের সমস্যার সৃষ্টি করে, এর মধ্যে একটি হল রোগ।
আগাছা যোদ্ধারা বলছিলেন, পরিবেশ রক্ষার এই কাজ তারা ততদিন পর্যন্ত করবেন যতদিন পর্যন্ত তারা শারীরিকভাবে সক্ষম রয়েছেন, কারণ এই কাজ তাদের এক ধরনের তৃপ্তি দেয়। দীপক ডোবালের সঙ্গে তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া। এবার বিজ্ঞান বিষয়ক একটি প্রতিবেদন জানাচ্ছেন সাবরিনা চৌধুরী।
আজকাল বিভিন্ন আকর্ষণীয় খেলনা শিশুদেরকে বিনোদনের পাশাপাশি ভাষা, বিজ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতা শেখাচ্ছে। এরকম খেলনা শিশু বিকাশে কতটুকু সহায়ক? ভয়েস অফ আমেরিকা রিপোর্টার জুলি ট্যাবর রিপোর্ট থেকে জানাচ্ছি বিস্তারিত। চার বছর বয়সী আর্নস মার্ফি আনন্দের সাথে শিখছে। রয়বি নামক একটি খেলনা রোবট শিশুদের ভাষা, বিজ্ঞান, প্রযুক্তি ও গণিতের দক্ষতা শেখায়।
রোবট রয়বি আমার মেয়েকে যে বিষয়গুলো শেখাচ্ছে তা আমার মেয়ের বিকাশের জন্য খুব সহায়ক।
কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এই রোবটটি 3-7 বছর বয়সী শিশুদের প্রতিদিনের পাঠ, কথোপকথন এবং গানের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আর্নস বলল সে রয়বিকে ভালোবাসে, কারণ এটি গান করে এবং তাকে গল্প শোনায়।
বিশ্বব্যাপী কমপক্ষে 250 মিলিয়ন শিশুর মানসিক বিকাশ তাদের 5 বছর পূর্ণ হবার আগেই বাধাগ্রস্ত হবার ঝুঁকিতে রয়েছে, কারণ সব শিশুদের জন্য একই রকম শিক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়। শিশুর ব্যক্তিত্ব ও চাহিদার কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন শিশুর জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় না।
প্রাথমিক শিক্ষা শিশু বিকাশের মূল চাবিকাঠি, বলেছেন রয়বির প্রতিষ্ঠাতা এলনা সার্ফ।
আমরা এখন এমন যুগে আছি যেখানে সবকিছু স্বয়ংক্রিয় হয়ে উঠছে এবং আমরা চাই শিশুরা স্টেম শিক্ষায় এগিয়ে থাকুক, এটাই ভবিষ্যৎ।
ওয়েং এর রোবটিক্স সংস্থা বিজ্ঞান শিক্ষার প্রচারের জন্য ভয়েস কমান্ডের সাথে পুরোপুরি প্রোগ্রামযোগ্য রোবটিক খেলনা তৈরি করে। অনেক অভিভাবকদের মতে এ প্রজন্মের শিশুদের জন্য এ ধরনের রোবটিক খেলনাগুলো একটি আশাব্যঞ্জক উদ্ভাবন।
আর এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় চাইছি আমি তাওহিদুল ইসলাম। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাওহিদুল ইসলাম। ওয়াশিংটনে এখন দুপুর 2টা। বাংলাদেশে রাত ১২টা এবং ভারতে রাত ১১টা।